Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একটি ইলহাম হয়, লা ইলাহা ইল্লা আনা ফাত্তাখিজনি ওয়াকিলা, অর্থাৎ আমি ব্যতীত কোনো উপাস্য নেই, তাই আমাকেই কার্যনির্বাহক হিসেবে অবলম্বন করো বা দৃঢ় বিশ্বাস স্থাপন করো। এই এলহামে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নিশ্চয়তা দিয়েছেন যে তোমার আর অন্য কারো পথপানে চেয়ে থাকার প্রয়োজন নেই, তোমার সকল কাজকে সঠিক এবং সুশৃঙ্খল খাতে সফলতার দ্বার প্রান্তে তোমার কাজের পরিচালনাকারী হলাম আমি। আমি সব কাজের নিগরান বা তত্ত্বাবধায়ক, আর আমি এসব কাজের জন্য উপকরণের ব্যবস্থা এবং বিধান করব। তুমি যেহেতু আমাকে তোমার উপাস্য হিসাবে গ্রহণ এবং অবলম্বন করেছ, আমি যখন তোমাকে আমার ধর্মের প্রচার আর প্রসারের জন্য দণ্ডায়মান করেছি, তাই তোমার কোন দুশ্চিন্তার প্রয়োজন নেই, তোমার সকল কাজকে সঠিক এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর সামর্থ্য রাখি এবং রাখব। হযরত মুসা আলাইহিস নিজেও এর কিছুটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন, অর্থাৎ আমি সকল কাজের কার্যনির্বাহক কার্যবিধায়ক, সুতরাং তুমি আমাকে এই ওয়াকিল বা কার্যনির্বাহক বা কার্যবিধায়ক জ্ঞান করো, আর নিজ তোমার কাজে অন্য কারো বিন্দুমাত্র ভূমিকা আছে বলে মনে করো না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এই এলহামের পর আমার কিছুটা ভয় হয় আর আমার হৃদয় কেঁপে উঠে যে হয়তো খোদা তালার পবিত্র দৃষ্টিতে আমার জামাত এমন নয় যার আল্লাহ তালা নামও নেয়ার যোগ্য মনে করেন যে জামাতকে। তিনি বলেন যে এলহাম এমন যা জামাতের সকল সদস্যকে স্মরণ রাখা উচিত, অর্থাৎ স্মরণ রাখা উচিত যে খোদা তোমাদের খেদমতের মুখাপেক্ষী নন, তোমাদের সাহায্যের মুখাপেক্ষী নন, তোমাদের কোরবানি এবং ত্যাগেরও মুখাপেক্ষী নন। তিনি যখন এই জামাতকে প্রতিষ্ঠা করেছেন, তাই এই জামাতের সকল কিছুকে সঠিক খাতে পরিচালনার ব্যবস্থাও তিনি করবেন। তিনি জামাতের সদস্যদের বলেন যে তোমরা যে খিদমতের সুযোগ পাও বা পাচ্ছ সেটিকে খোদার কৃপা মনে করে সে কাজ করো। সুতরাং তার এই কথা জামাতের সদস্যরা বুঝতে পেরেছে, আর খোদার কৃপা ভাজন হওয়ার জন্য মসীহ মওউদ ইসলামের পৃথিবীতে আসার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার মিশনের সম্পূর্ণতার জন্য সকল প্রকার কোরবানি বা ত্যাগ শিকারে প্রস্তুত, আর্থিক কোরবানিও এর অন্তর্গত। এক্ষেত্রে জামাত অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে তার জীবদ্দশায়ও, আর পরেও আজ পর্যন্ত এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তারা। এই সকল কোরবানিকে কোরবানিকারীরা জামাতের উপর কোন অনুগ্রহ মনে করে না, বরং কোরবানির বা ত্যাগ শিকারের সৌভাগ্য পেয়ে তারা খোদা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই এলহামে এদিকেও ইঙ্গিত রয়েছে যে তারপর আহমদিয়া খেলাফতের চলমান ব্যবস্থাপনাও যেন এই কথাটা সামনে রাখে যে খোদার দাসত্ব বা বন্দেগীর দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে আর খোদার উপর কুরবান নির্ভর করার মাধ্যমে তার কাছে সাহায্য চাইতে হবে, এবং তার উপরেই যদি নির্ভর করে তাহলে আল্লাহ তাআলা স্বয়ং সকল কাজ সহজ সাধ্য করে তুলবেন, সকল কাজ তিনি সুশৃঙ্খল করবেন, আর কাজ সমাধানের জন্য উপকরণও তিনি সৃষ্টি করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি যেভাবে বলেছি খোদার সাহায্যের দৃষ্টান্ত আমরা আজও দেখছি, আল্লাহ তাআলা আহমদীদের হৃদয়ে কোরবানির গুরুত্ব সঞ্চার করেন এবং তারা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন কোরবানির। জামাতে ওসিয়তের ব্যবস্থা রয়েছে, সাধারণ চাঁদার রয়েছে, এছাড়া বিভিন্ন তাহরিক বা বিশেষ ঘোষণা আর্থিক কোরবানির বিভিন্ন সময় করা হয়, আর বন্ধুরা আর্থিক কোরবানির বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। দুটো স্থায়ী তাহরিক রয়েছে, অর্থাৎ তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদের কথা বলছি। ওয়াকফে জাদিদের অধীনে আর্থিক কোরবানির বিষয়টি পূর্বে পাকিস্তানে সীমিত ছিল, এরপর সেটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়। এরপরও এতে আরো এটিকে আরো ব্যাপকতর করা হয়েছে, কুরবানি এবং ত্যাগের অসাধারণ দৃষ্টান্ত জামাতের সদস্যদের পক্ষ থেকে দেখা যায়। বন্ধুরা জানেন পাকিস্তানে যখন আর্থিক কুরবানির এই তাহরিক অর্থাৎ ওয়াকফের ঘোষণা দেওয়া হয়, তখন মুফাসসল দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলে তরবিয়তি এবং তবলিগি কাজে গতি সঞ্চার করা ছিল এর উদ্দেশ্য। এই উদ্দেশ্যে ওয়াকফে জাদিদ প্রতিষ্ঠিত হয়। এরপর এটিকে যখন আন্তর্জাতিক রূপ দেওয়া হয় তখনও এর নির্ধারিত কিছু উদ্দেশ্য ছিল। এই খাতে সব আয় বিশেষ অঞ্চলে খরচ করার পরিকল্পনা ছিল বা নির্ধারিত ছিল। এর জন্য প্রথম দিকে যখন এই ওয়াকফের ঘোষণা দেওয়া হয় তো এই ঘোষণা করা হয়েছিল ভারতের জন্য, এরপর আফ্রিকা এবং অন্যান্য দরিদ্র দেশ সময় তরবিয়ত ও তাবলিগের কাজে গতি সঞ্চার করা ছিল এর উদ্দেশ্য। কোন এক স্নেহভাজন যুবক আমাকে প্রশ্ন করেছে যে যেখানে ওয়াকফে জাদিদকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে পূর্বে শুধু পাকিস্তানের জামাতগুলোর মাঝে সীমাবদ্ধ ছিল, প্রশ্ন হলো এখন আর তাহরিকে জাদিদের প্রয়োজন কি বা তাহরিকে জাদিদের উদ্দেশ্য বা লক্ষ্য কি। হয়তো অন্য কারো মাথায় এই প্রশ্নের উদ্ভব ঘটতে পারে যে এত খাতে যে পয়সা নেওয়া হচ্ছে এর উদ্দেশ্য কি বা এসব তাহরিকের উদ্দেশ্য কি। আমি বিষয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই এ প্রসঙ্গে। আমি যেভাবে বলেছি ওয়াকফে জাদিদের চাঁদা নির্দিষ্ট দেশ এবং নির্দিষ্ট অঞ্চলে খরচ হল উদ্দেশ্য, পাশ্চাত্য এবং ধনী দেশগুলো থেকে ওয়াকফে জাদিদ খাতে যে চাঁদা আসে তা ভারত এবং আফ্রিকার সচরাচর মুফসল অঞ্চলে মুফসলে এর জন্য তা ব্যয় হয়। বরং হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ যখন এই তাহরিকে আন্তর্জাতিক রূপ দেন, ধনী দেশ পর্যন্ত এই তাহরিককে সম্প্রসারিত করার উদ্দেশ্য ছিল ভারত এবং কাদিয়ানের সমস্ত ব্যয়ভার ওয়াকফে জাদিদ থেকে নির্বাহ করা হবে, অর্থাৎ তাহরিকে জাদিদের খাতে যে খরচ করা হয় তা পৃথিবীর সকল দেশে যেখানে কেন্দ্র থেকে সাহায্যের প্রয়োজন হয়, কেন্দ্র টাকা যেহেতু কেন্দ্রে আসে তাই কেন্দ্র থেকে সেই ব্যয়ভার বহন করা হয়। যাই হোক, ওয়াকফে জাদিদের মাধ্যমে অনেক পরিকল্পনা বা প্রজেক্ট দরিদ্র এবং অনুন্নত বিশ্বে কাজ করছে বা পরিচালিত হচ্ছে। জানুয়ারির প্রথম বা দ্বিতীয় জুমায় ওয়াকফে জাদিদের নববর্ষের ঘোষণা দেওয়া হয়, তাই আমি ওয়াকফজিদের প্রেক্ষাপটে আজকে কথা বলবো আর এই নববর্ষের সূচনাও করব, ঘোষণা দেব আর বিগত বছরের রিপোর্ট উপস্থাপন করব আমাদের ঐতিহ্য এবং রীতি অনুসারে। খোদা তালার বিশেষ কৃপায় ওয়াকফজিদের 58তম বছর 2015 31 ডিসেম্বরে সমাপ্ত হয়েছে। এ বছরকালে আল্লাহ তালার ফজলে ওয়াকফে জাদিদ খাতে বন্ধুরা 68,91,000 পাউন্ড আর্থিক কোরবানির সৌভাগ্য পেয়েছে আর এই খাতে চাঁদা সংগ্রহ গত বছর হচ্ছে 6,82,155 পাউন্ড বেশি। এবছরও বিশ্বের সব জামাতের মাঝে পাকিস্তান চাঁদা সংগ্রহের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের অবস্থান তুলে ধরার পূর্বে আমি ওয়াকফে জাদিদের কিছুটা বিস্তারিত বা বিশদ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যেভাবে বলেছি 2015 সনে ওয়াকফে জাদিদ খাতে 68,91,000 পাউন্ড চাঁদা সংগৃহীত হয়েছে। এর মধ্য থেকে মোট সংগ্রহের 1/3 সেসব দেশেই অর্থাৎ অনুন্নত বা স্বল্পোন্নত দরিদ্র দেশেই এগুলো সংগৃহীত হয়। তাই মোট সংগ্রহের 1/3 এসব দেশেই থেকে আসে এবং সেখানেই থেকে যায় আর সেসব দেশের বিভিন্ন পরিকল্পনা বা প্রজেক্টের অধীনে ব্যয় হয়। বাকি 2/2 থেকেও অর্ধেক হযরত খলিফাতুল মসীহ রাবি রাহিমাহুল্লাহ যে উদ্দেশ্যে এটিকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন তা হল কাদিয়ান এবং ভারতের জামাতগুলোর জন্য ব্যয় করা, আর অবশিষ্ট 1/3 আফ্রিকা এবং অন্যান্য দেশের পেছনে ব্যয় হয়। ভারতে আজ পর্যন্ত এবছর 19টি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে, 2টো মসজিদ নির্মাণাধীন রয়েছে। এবছর 23টি নতুন মিশন হাউস নির্মিত হয়েছে, 4টি মিশন হাউস নির্মাণাধীন রয়েছে। এছাড়াও কাদিয়ানেও জলসাগা এবং বিভিন্ন প্রজেক্টের পেছনে ব্যয় হয়েছে। নেপালও ভারতের অধীনস্থ, এখান থেকে ওকালত তামিল ও তানফিজ এগুলোকে নিয়ন্ত্রণ করে। ভুটানও এর অন্তর্গত, এখান থেকেই তা কন্ট্রোল করা হয়। পালে 2টো পাকা মসজিদ নির্মিত হয়েছে, 2টো শেড বানানো হয়েছে অর্থাৎ মসজিদের অস্থায়ী কেন্দ্র নির্মিত হয়েছে। মসজিদ এবং মিশন হাউস নির্মাণের প্রতি সর্বত্র বিশেষ মনোযোগ দেওয়া হয়। ভারতের একটি জামাতে দীর্ঘকাল পর সেখানে আমাদের প্রতিনিধি দল যায়, অর্থাৎ একটি গ্রামের কথা বলছি। স্থানীয়রা বলে যে আমরা দীর্ঘকাল হয়েছে বয়াত করেছিলাম, আমাদের কোন মসজিদও নেই, মিশন হাউসও নেই। বিরোধীরা আমাদেরকে বলে যে আহমদিয়া মুসলিম জামাত এখানে নিশ্চিহ্ন হয়ে গেছে, এই প্রদেশের যে কেন্দ্র তাও নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন আর এই জামাতভুক্ত থাকার তোমাদের কোনো অর্থ নেই, এই জামাত ছেড়ে দাও। এইভাবে অতীতে যত বয়াত হয়েছে তা নষ্ট হয়ে যায়, কেননা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যতদিন মসজিদ নির্মিত না হবে, যতদিন মিশন হাউস না থাকবে, যতদিন মুয়াল্লিম না যাবে, জামাতগুলোকে টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই কেউ কেউ আপত্তি করে যে এই সংখ্যা কোথায় গেল, সেই সংখ্যা হারিয়ে যাওয়ার কারণ হলো, বয়াত হারিয়ে যাওয়ার কারণ হলো তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এখন যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেখানেই জামাত গঠিত হয় বয়াত হয়, সংখ্যা যদি বড় হয় সেখানে মসজিদও নির্মাণ করতে হবে। আফ্রিকাতেও এবং ভারতেও আর পৃথিবীর অন্যান্য স্থানেও একই সাথে মিশন হাউসও নির্মাণ করা আবশ্যক। এছাড়া যেসব কাজ হয় সে কাজের পেছনে ব্যয় হয়ে থাকে। ভারতে বছরকালে বিভিন্ন তরবিতি ক্লাসের ব্যবস্থা হয়েছে, রিফ্রেশার্স কোর্সেস অনুষ্ঠিত হয়েছে অনেক, সেক্ষেত্রেও বিভিন্ন খরচ হয়ে থাকে। এখন ভারতে যে সমস্ত মোয়াল্লেমরা কাজ করছেন তাদের সংখ্যা 1127, তাদের বেতন, তাদের আবাসন এবং তাদের সফর খরচ, এক কথায় ব্যাপক ব্যয় নির্বাহ করতে হয়। এছাড়া আফ্রিকার 26টি দেশে এখন 1287 জন স্থানীয় মোয়াল্লেম কাজ করছেন। গ্রামে মসজিদ নির্মাণের পাশাপাশি কোন কোন স্থানে মোয়াল্লেমদের আবাসনের কক্ষ বা ঘরও নির্মাণ করা হয়েছে। এছাড়াও যেখানে মোয়াল্লেমের ঘর নির্মিত হয় না মোয়াল্লেমকে রাখার জন্য, আমি যেভাবে বলেছি জামাতকে যদি স্থায়ী করতে হয় তাহলে মোয়াল্লেম পাঠাতে হয়। যদিও মোয়াল্লেমের সংখ্যা এখন অনেক কম, আমাদের অনেক মোয়াল্লেমের প্রয়োজন, যাই হোক যতটা সম্ভব চেষ্টা করা হয়, চেষ্টা অব্যাহত রাখা উচিত। যেখানে তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণ করা সম্ভব না সেখানে ভাড়ায় ঘর নেওয়া হয়। এখনো আফ্রিকাতে দৃষ্টান্তস্বরূপ 372টি এমন জায়গা আছে যেখানে ভাড়া ঘরে মোয়াল্লেম রাখা হয়েছে। এবছর আফ্রিকায় 130টি মসজিদের নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, 47টি মসজিদ নির্মাণাধীন রয়েছে। তাদের পরিকল্পনা হল 95টি এবছর আরও 95টি মসজিদ নির্মাণ করা। এছাড়া আফ্রিকার 18টি দেশে 82টি মিশন হাউসের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, 13টি দেশে 21টি মিশন হাউস নির্মাণাধীন রয়েছে। এছাড়াও বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বা উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আফ্রিকায় তরবিয়তের জন্য নতুন বয়াতকারীদের তরবিয়ত বা প্রশিক্ষণের জন্য তরবিয়তি ক্লাস এবং রিফ্রেশার্স কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে। 2156টি স্থানে 37,000-এর কাছাকাছি তরবিয়তি ক্লাস এবং রিফ্রেশার্স কোর্সের ব্যবস্থা করা হয়েছে, আর এতে প্রায় 1,00,000 নতুন বয়াতকারী অংশগ্রহণ করেছে। 1,132 জন ইমাম প্রশিক্ষণ গ্রহণ করেছে। নতুন বয়াতকারীদের শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য আর জামাতের ব্যবস্থাপনার সক্রিয় অংশে পরিণত করার জন্য তালিম এবং তরবিয়তি ক্লাস এবং রিফ্রেশার্স কোর্সের ব্যবস্থা করা হয়। যেভাবে পূর্বেই বলেছি, অনেক ভদ্র প্রকৃতির মসজিদের ইমামরও বয়াত করেন, আহমদিয়াত ভুক্ত হন, তাদের নতুনভাবে তরবিয়ত করতে হয়, সঠিক ইসলাম সংক্রান্ত মশলা মশাল শেখানো হয়, শেখাতে হয়, তাদের ক্লাসের ব্যবস্থা করা হয়। তো আমি যেভাবে বলেছি এই উদ্দেশ্যে ইমামদেরও অন্তর্ভুক্ত করা হয় ক্লাসে, তাদের ক্লাস 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে ক্লাস এবং খোরাকের পিছনে খরচ হয় বা ব্যয় হয়। এখানে আমার সামনে যে সমস্ত রিপোর্ট আসে দেখছিলাম, বুর্কিনা ফাসো এবং নাইজারের এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। এখানে অনেক কাজ হতে পারে যা এরা করছে না। এখন কিছু পরিসংখ্যান অংশগ্রহণকারীদের তুলে ধরবো আপনাদের সামনে। পূর্বে তো এটি বলেছি যে এবছর এত টাকা বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় ওয়াকফেজিদের কুরবানির ক্ষেত্রে। এখন ওয়াকফেজিদের অংশগ্রহণকারী নিষ্ঠাবানদের সংখ্যার কথা বলছে, 2010 সনে এই সংখ্যা ছিল 6 লক্ষ। আমি বিভিন্ন জামাতে তখন তাহরিক করেছিলাম যে তরবিয়ত ততক্ষণ পর্যন্ত করা সম্ভব নয় যতক্ষণ সবাইকে আর্থিক ব্যবস্থাপনার অংশ না করবেন। এবছর আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এখাতে অংশগ্রহণকারীদের সংখ্যা 12 লক্ষের অধিক হয়ে গেছে, কিন্তু এখনো অনেক সুযোগ রয়েছে। আমি যেভাবে বলেছি চাঁদায় অংশগ্রহণের প্রতি দৃষ্টি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা বলছেন যে এছাড়া ঈমান উন্নতি করতে পারে না, ঈমানের উন্নতি সম্ভব নয়। আর চাঁদার ব্যবস্থাপনা এমন যে এর মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠিত থাকে, আর স্বয়ং চাঁদাদাতারা চাঁদা দেওয়ার বরকত কি তা অনুধাবন করতে পারে, তাদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়। এ সংক্রান্ত কিছু ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আমাদের তানজানিয়ার মোবাল্লেক সাহেব লিখছেন, একজন নতুন বয়াতকারিণী ভদ্রমহিলা কেবল এক মাস পূর্বে বয়াত করেছিলেন, গ্রামের অধিবাসিনী। তাকে যখন ওয়াকফে দিদিদের কল্যাণ সম্পর্কে অবহিত করা হয়, তিনি বলেন, এখন আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু যেহেতু চাঁদার বছর সমাপ্ত হচ্ছে, তাই আমি চাঁদার কল্যাণ থেকে বঞ্চিত হতে চাই না, একটু কিছুটা একটু অপেক্ষা করুন। তিনি ঘরে যান, সেখান থেকে ডিম নিয়ে আসেন, ঘরে কিছু ডিম ছিল, ডিম এনে বাজারে বিক্রি করেন এবং 2000 শিলিং এভাবে তার হাতে আসে এবং তিনি ওয়াকফে দিদির খাতে এসে চাঁদা দিয়ে দেন। শুধু এক মাস পূর্বে আহমদীয়ত গ্রহণ করেন আর তার মাঝে এরপর সচেতনাবোধ জাগ্রত হয় যে চাঁদা দেয়া খুবই গুরুত্বপূর্ণ। আরও এক ভদ্রমহিলার কথা, তিনিও একজন নতুন বয়াতকারিণী, ঘরে খাবারের কিছুই ছিল না, যে টাকা ছিল তা চাঁদা দিয়ে দেই। কারো কাছে তার পাওনা ছিল, পূর্বের যে পয়সা ছিল চাঁদা হিসাবে দিয়ে দেন। একদিনই বলেন, এই ব্যক্তির কাছে যে ধার নিয়েছিল অনেকদিন থেকে তার কাছে চাইছিলাম, সে ফেরত দিচ্ছিল না। চাঁদা দেওয়া তাৎক্ষণিক পর তার সংবাদ আসে যে তোমার পয়সা, তোমার টাকা আমার কাছে পড়েছে, তাই সে নিয়ে যাও। তিনি বলেন, যে চাঁদা দিয়েছে তার চেয়ে 4-5 গুণ বেশি ছিল এই অঙ্ক। গ্যাম্বিয়ার এক ভদ্রমহিলা সংক্রান্ত ঘটনা, 2 বছর পূর্বে বয়াত করেছেন, বিয়ের 10 বছর কেটে যায় তার। গত বছর যখন ওয়াকফে দিদির চাঁদা তাহরিক করা হয়, তিনি তার সামর্থ্য অনুসারে চাঁদা দেন, আমাকে দোয়ার জন্য লেখেন, আল্লাহ তাআলা ফজল করেছেন সেই ভদ্রমহিলাকে, আল্লাহ তাআলা 2 যমজ ছেলে দান করেন। তিনি বলেন যে আমি এখন বুঝতে পেরেছি চাঁদার বরকত কতটুকু। গ্যাম্বিয়া থেকে আমির সাহেব লেখেন, এক গ্রামের এক বন্ধু 1 বছর ধরে অসুস্থ চলে আসেন, রোগের কারণে চলাফেরা করতে পারতেন না, কোনো কাজ করা সম্ভব ছিল না, সে কারণে অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। গত বছর যখন ওয়াকফে দিদির তাহরিক করা হয়, তার কাছে 5 ডেলাসেই ছিল, যা কেউ তাকে সদকা হিসেবে দিয়েছিল, সেই 5 ডেলাসি তিনি ওয়াকফে দিদির খাতে চাঁদা দিয়ে দেন। তিনি বলেন, খোদাতালা এমন ভাবে ফজল করেছেন যে ব্যক্তি চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেছিল, আল্লাহ তালা তার কাজে এখন এতটা বরকত দিয়েছেন যে বিভিন্ন গবাদি পশুর এক পালের তিনি মালিক, তিনি কৃষি কাজ করেন। তিনি বলে, খোদা যে এত কৃপা করেছেন, আমার ফসল ভালো হচ্ছে, গবাদি পশুর একটা পালের আমি মালিক, এসব চাঁদারি বরকত। গ্যাম্বিয়া থেকেই আমির সাহেব লিখছেন, এক ভদ্রমহিলার স্বামী 7 বছর পূর্বে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, সে ভদ্রমহিলা চরম দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। মানুষ বলতো যে দীর্ঘকাল কেটে গেছে, সে আসেনি, হয়তো মারা গিয়েছে, তুমি বিয়ে করো। তিনি বলতেন, উত্তর দিতেন যে না। তার কাছে যখন ওয়াকফ দিদির চাঁদা সংগ্রহের জন্য যাওয়া হয়, 5 ডেলাসি ছিল তার চাঁদা, তিনি চাঁদা দিয়ে দেন। তিনি বলেন, এরপর আমি মানসিক প্রশান্তি লাভ করি চাঁদা দেওয়ার পর। শুধু মানসিক প্রশান্তি পাননি, বরং 2 মাস পরই হঠাৎ করে একদিন তার স্বামী সুস্থ সবল সুন্দর ভাবে ঘরে ফিরে আসেন, যিনি হয়তো কোনো কারণে কোনো জায়গায় চলে গিয়েছিলেন, যেখান থেকে হয়তো আসা সম্ভব ছিল না। যাই হোক, সেই অবস্থা তার স্বামী ফিরে আসেন ঘরে, আল্লাহর ফজলে এখন তাদের ঘরে মেয়ের কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ফিনল্যান্ড থেকে এক বন্ধু লেখেন যে, গত বছর আমার ওয়াদা ছিল 510 ইউরো, আমি ভাবলাম এখন অবস্থা যেহেতু আমার ভালো নয়, তাই আমার ওয়াদা নামিয়ে 100 ইউরোতে নিয়ে আসি, বেশি দিতে পারবো না। তিনি বলেন খোদা তালা আমাকে যেভাবে পাকড়াও করেন, তাহলে একদিন হঠাৎ করে রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ির মেরামতের জন্য ওয়ার্কশপে নিয়ে যেতে হয়, যে বিল আসে। এরপর যখন বিল আসে, সেই বিল হুবহু তত টাকা ছিল যতটা গত বছর ওয়াদা করেছিলাম, অর্থাৎ 510 ইউরো। ঘরে পৌঁছেই তিনি বলেন যে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন তাৎক্ষণিক ভাবে ওয়াকফের ওয়াদা অনুসারে চাঁদা আদায় করেন। সেরালিওনের এক আহমদে ভদ্র মহিলা, যিনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা, তিনি বলেন মোবাল্লেক সাহেব চাঁদার তাহারিক করেন। আমার কাছে যা ছিল তা পূর্বেই চাঁদা দিয়ে দিয়েছিলাম, চাঁদা হিসাবে দিয়ে দিয়েছিলাম। তিনি বলেন আমার এক ভাই ছিল অনেক পূর্বে, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, আমার প্রতি অসন্তুষ্ট ছিল, বলতো যে তুমিও খ্রিস্টান হয়ে যাও, আমাকে ছেড়ে আমেরিকা চলে যায়। তিনি বলেন যাই হোক, বড় কষ্টে আমি আমার চাঁদা আদায় করি, আমার পরিস্থিতি চাঁদা দেওয়ার মতো ছিল না। একদিন তার ফোন আসে আর বলে যে ঠিক আছে, তুমি মুসলমান থাকো বা আহমদি থাকো আমার কোনো আপত্তি নেই, আমি ভাবলাম যে তোমার সাহায্য করা উচিত, তাই কিছু টাকা পাঠাচ্ছি। সে টাকা পাঠায় বা ভাইয়ের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয় আর আর্থিক সচ্ছলতা ফিরে আসে। ভারতের কম্পিউটার থেকে মোবাইল বা জামাতের মোবাইল লেখেন, এক বন্ধু তার কন্যার জন্য গয়না ক্রয়ের উদ্দেশ্যে বাজারে যান, তখন জুমার টাইম হয়ে যায়। তিনি দোকানদারকে বলেন যে আমরা নামাজ পড়ে এসে গয়না ক্রয় করব, খুতবা জুমায় আমার খুতবা সারাংশ শোনানো হয়, যাতে চাদার নববর্ষের ঘোষণা ভিত্তিক খুতবা ছিল, তারিখে যে খুতবা কথা ছিল, এক অন্ধ মহিলার আর্থিক কোরবানির ঘটনাও শোনানো হয়েছিল তাতে। এর এই বন্ধুর উপর এমন প্রভাব পড়ে যে তিনি ওয়াকফের খাতে তার যে বকায়া ছিল, নামাজের পর গয়না ক্রয়ের পরিবর্তে ওয়াকফের চাঁদা হিসেবে দিয়ে দেন। আর মসজিদের বাইরে সে স্ত্রীকে যখন এটি বলেন, তিনি খুবই আনন্দিত হন যে খোদবা চলাকালে আমিও এই সংকল্পই করেছি যে চাঁদা দিয়ে দেব, আল্লাহ তালা আমাদের মেয়ের গয়নার অন্য কোনো ব্যবস্থা বা বিহিত করবেন। ভারতের সাহারানপুর থেকে ইন্সপেক্টর ওয়াকফেজদিদ সাহেব লেখেন, উত্তরপ্রদেশের এক গ্রামের আহমদী বন্ধুর ঘরে যায় ওয়াকফেজদিদের চাঁদা সংগ্রহের জন্য। তিনি তার স্ত্রীকে বলেন যে ঈদ আসছে আর আমার কাছে শুধু 200 রুপিয়া আছে, যদি চাও ঈদের কাপড় বানাতে পারো, যদি পছন্দ হয় চাঁদা হিসেবে দিয়ে দাও। তার স্ত্রী বলেন যে প্রথমে চাঁদা দিয়ে দেন, কাপড় কথা পরে দেখা যাবে। কয়েক মাস অতিবাহিত না হতেই তার ঘরে যখন আবার চাঁদা সংগ্রহ যাওয়া হয়, তার ঘরে দেখে খুবই আনন্দিত হই। তিনি বলেন যখন থেকে চাঁদা দেওয়া আরম্ভ করেছি আমাদের অনেক কাজ আসছে, এর পূর্বে খেতে অন্যের ট্রাক্টর চালাতাম, আল্লাহ তালা এখন এত কৃপা করেছেন যে আমি আমার নিজের ট্রাক্টর ক্রয় করেছি এবং কাজে অনেক প্রভূত বরকত এখন দেখতে পাচ্ছি। ভারত থেকেই ওড়িশা জামাতের একটি জায়গা জগৎগিরি, যাই হোক যেই জায়গাই হোক না কেন, সেখানকার এক ব্যক্তি আকণ্ঠ ঋণে জর্জরিত ছিলেন, সে কারণে আত্মগোপন করে রাখতেন আর এইভাবে সেখান থেকে হায়দরাবাদ চলে যান। তার সাথে যখন সেখানে যোগাযোগ হয় জামাতের মুরব্বী সাহেব বা ইন্সপেক্টর সাহেব চাঁদার গুরুত্ব তার সামনে স্পষ্ট করেন, যাই হোক তিনি কোনো না কোনোভাবে নিজের চাঁদা দিয়ে দেন আর জামাতের সাথে যোগাযোগ রাখেন। তিনি বলেন এরপর খোদা এমনভাবে আশিস পণ্ডিত করেছেন যে আয় বৃদ্ধি পেতে থাকে আর আল্লাহ তালার ফজলে পুরো ঋণ পরিশোধ হয়ে যায়। শুধু ঋণ পরিশোধই হয়নি যে কারণে পালিয়ে বেড়াতেন, বরং বলেন যে আমি আমার ঘরও ক্রয় করেছি। এখন তিনি তার ওয়াদা বেশ কয়েক গুণ বৃদ্ধি করে লিখিয়েছেন। পশ্চিমবঙ্গ এবং সিকিমের ইন্সপেক্টর সাহেব লেখেন, দার্জিলিং জামাতের এক বন্ধু 10 বছর পূর্বে আহমদিয়াত গ্রহণ করেছেন, আর্থিক কোরবানির ক্ষেত্রে সবসময় অগ্রগামী ছিলেন। এবছর যখন ওয়াকফে দিদিদের চাঁদার জন্য তার কাছে যাওয়া হয়, তিনি বলেন, আমার পিতার অপারেশন ছিল যাতে যেখাতে 1 লক্ষ রুপিয়া খরচ হয়, এই কারণে অনেক অসচ্ছলতা বিরাজ করছে। তার ওয়াকফে দিদিদের ওয়াদা ছিল 22,000 রুপিয়া, কিন্তু তা কমিয়ে 17,000 লেখান, কিন্তু সফরের জন্য যখন যাওয়া হয় তিনি 22,000ই আদায় করেন। তিনি বলেন, আমার মনে হলো যে একটা পুণ্য যা আরম্ভ করেছে সেক্ষেত্রে পিছিয়ে কেন আসবো, তো খোদা তালা এইভাবে ইমান বৃদ্ধি করেন, আল্লাহ তালা নিজেই চেতনা সৃষ্টি করেন মানুষের মাঝে যে কোরবানি করো যেন খোদার বর্ধিত কৃপার উত্তরাধিকারী হতে পারো। মরিশাস থেকে এক আহমদি বন্ধু লেখেন যে 2015 সনে যখন আমার পক্ষ থেকে খোদবা জুমায় ওয়াকফে দিদির নববর্ষের যখন ঘোষণা দেওয়া হয়, আমি চিন্তায় পড়লাম যে আমি তো কখনো চাঁদা দিইনি, খোদবা চলাকালে আমি খোদার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যে যদি চাকরি হয় বা কাজ পাই তাহলে 25,000 রুপিয়া মরিশাস রুপিয়ে 500 পাউন্ডের সমপরিমাণ অর্থ ওয়াকফে দিদির খাতে আদায় করব। তিনি বলেন, কয়েকদিন পরেই 5 লক্ষ রুপিয়ার একটি কন্ট্রাক্ট হস্তগত হয়। আমাদের এটা বিশ্বাস জন্মে যে আল্লাহ তালা আমার প্রতিশ্রুতির বা ওয়াদার বিনিময়ে 20 গুণ বেশি আমাকে দিচ্ছেন। পয়সা পেতেই সর্বপ্রথম যে তিনি চাঁদা আদায় করেন আফ্রিকার একটি দেশের নাম হল বেনিন, সেখানকার একজন নিষ্ঠাবান আহমদি আবুসুফ কুদ্দুস সাহেব, এক যুবক, সে বয়স 16-17 বছর, কিন্তু চাঁদা দেওয়ার ক্ষেত্রে তিনি মজদুরি করে বা কায়িক শ্রম করে চাঁদা দিতেন। তার ভাই অসুস্থ ছিল, অনেক বড় বড় হাসপাতালে চিকিৎসা করিয়েও কোন লাভ হয়নি। যাই হোক, গভীর উৎকণ্ঠা ছিল, তিনি আমাকেও লিখেছেন দোয়ার জন্য, নিজেও দোয়া অব্যাহত রাখেন। এর পর চাঁদা দেন 1,000 ফ্রাঙ্ক। বিশেষভাবে দৃষ্টিকোণ থেকে চাঁদা দিয়েছেন তিনি, আরোগ্যের দৃষ্টিকোণ থেকে ভাইয়ের। এরপর খোদা ফজল করেছেন, তার ভাই অলৌকিকভাবে আরোগ্য লাভ করেন। যিনি লিখেছেন তিনি সেখানকার মোবাল্লিগ, আমরা তাকে বলেছি তোমার ভাই অসুস্থ, তোমার প্রয়োজন আছে টাকার, তুমি চাঁদা দিও না। সে বলেছে না, তিনি আল্লাহর সাথে ব্যবসা করেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে নিজ দানে ভূষিত করেন। বেনিনের এক বন্ধু লেখেন, রীতিমতো চাঁদা দেন তিনি। তিনি বলেন, 4 ডিসেম্বর দিবাগত রাতে একটি বড় ডাকাত দল বিভিন্ন গ্রামের মহিষ চুরি করার পর আমাদের গ্রামে আসে এবং অস্ত্র বলে তাদের সব মহিষ নিয়ে যায়। ডাকাতদের এই দল মহিষ নিয়ে গ্রাম থেকে বের হতেই প্রবল ধূলিঝড় আসে আর সকল গাভী এবং মহিষ এদিক সেদিক চলে যায়, আর ডাকাত দল তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এই আহমদি সাহেবের 20টির মতো গাভী ছিল যা তার কাছে ফিরে আসে, বরং অন্যান্য পশুও তার কাছে ফিরে আসে। সবাইকে তিনি ফেরত দেন এবং সবাইকে বলেন যে এই যে সবকিছু আমরা ফেরত পেয়েছি, তোমরা ফেরত পেয়েছ তা আমার কারণে, কেননা আমি রীতিমতো চাঁদা দাতাদের অন্তর্ভুক্ত। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ এভাবে ইমানে উন্নতি করছেন। মসজিদে জামাতভুক্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার একটি জামাত সম্পর্কে সেক্রেটারি ওয়াকফে জিদি সাহেব লেখেন, এক ভদ্রমহিলা গত বছর ওয়াকফে জিদির সংক্রান্ত খুতবা শুনেন, গভীর প্রভাব পড়ে তার উপর খুতবার। তার কাছে $2,000 ছিল যা তিনি চাঁদা হিসেবে আদায় করেন। অনুরূপভাবে এক বাচ্চার ঘটনা লেখেন আমাদের মোবাইলে অস্ট্রেলিয়া থেকে, তিনি কথা বলছেন, তা সেই বালক পাশে বসে কথা শুনছিল ঘরের লোকদের পাশে বসে, কিছুক্ষণ পর সে যায় নিজের ব্যাংক উঠিয়ে নিয়ে আসে 200 ডলার ছিল, বলে যে এটি আমার পক্ষ থেকে অক্রেডিট খাতে চাঁদা। নরওয়ের আমির সাহেব লেখেন, এক নতুন বয়সকালীন নরওয়েজিয়ান মহিলা যখন ওয়াকফেদের তাহারিক করা হয় তাৎক্ষণিকভাবে 200 ক্রোনার চাঁদা দেন। কিছুদিন পর সে ভদ্রমহিলা বলেন, যেদিন আমি চাঁদা দিয়েছি তার পরের দিনই আমার উচ্চ পদস্থ কর্মকর্তা আমাকে ডেকে আমার বেতন 200 ক্রোনার বৃদ্ধি করেন, অথচ আমি কারো কাছে দাবি করিনি, আমি শুধু একবারই 200 ক্রোনার দিয়েছিলাম। তিনি, আমি তো একবারে 200 ক্রোনার দিয়েছি আর এখন আমি প্রত্যেক মাসে অতিরিক্ত 200 ক্রোনার পাচ্ছি। কঙ্গো কিনশাসার এক বন্ধু সম্প্রতি বয়াত করেন, জামাতের আর্থিক ব্যবস্থা সম্পর্কে অবহিত করার পর তখন থেকে রীতিমতো চাঁদা দেওয়া আরম্ভ করেন। এই নতুন বয়াতকারী বন্ধু বলেন, চাঁদা আদায়ের ফলে আর্থিক অবস্থা আমার সচ্ছল হয়ে যায়, এরপরে যে কাজে হাত দিতাম তা ফলপ্রদ হতো না। যখন থেকে চাঁদা দেওয়া আরম্ভ করি আল্লাহর এমন কৃপা হয়েছে যে এখন আমার কাছে গাভীও আছে অনেক, আর আমার রেজেকে বা জীবিকার জীবন জীবিকায় অনেক উন্নতি পরিলক্ষিত হচ্ছে। জার্মানির ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফে লেখেন যে জার্মানির জামাতের এক সেমিনারে একজন নতুন বয়সকালীন মহিলা অংশগ্রহণ করেন। জামাতের লাজনার প্রেসিডেন্ট বলেন যে সেমিনারের পর সে ভদ্র মহিলা ওয়াকফে খাতে 400 ইউরো চাঁদা দেন, যিনি তার পরিবারে একমাত্র আহমদী। অনেক বিরোধিতার সম্মুখীন তিনি, আল্লাহ তালা তার সমস্যা দূর করুন। ক্যানাডার আমির সাহেব লেখেন যে নাম প্রকাশে অনিচ্ছুক এক খাদেম $25,000 সিরিয়ান শরণার্থীদের জন্য চাঁদা দেন। তাকে ওয়াকফেদের খাতে চাঁদা দেওয়ার কথা বলা হয়। তাকে পূর্বে তিনি প্রথম সারির চাঁদাদাতাদের অন্তর্ভুক্ত ছিলেন, এবার যখন তারিখ করা হয় তিনি দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেন এবং দ্বিতীয় শ্রেণীর চাঁদাদাতাদের অন্তর্ভুক্ত করা অনুরোধ করেন। কিন্তু চাঁদা দেওয়ার যখন সময় আসে তিনি বলেন যে প্রথম সারির চাঁদাদাতাদের সমান আমি চাঁদা দেব, আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। তানজানিয়ার মোবাল্লেক সাহেব লেখেন, এক বন্ধু কয়েক বছর পূর্বে খ্রিস্ট ধর্ম থেকে আহমদীয়ত গ্রহণ করেন। তিনি বলেন, গত বছর রমজানে হঠাৎ করে বাজারে আগুন লেগে বেশ কিছু দোকান জ্বলে যায়, আমার দোকানের সব কিছু জ্বলে ছাই হয়ে যায়, আমার জীবন জীবিকা নির্বাহ তো এই দোকানের আয় থেকে, বুঝতে পারছিলাম না। বাজারের বন্ধুরা পরামর্শ দেন যে ব্যাংক থেকে সুদের ঋণ নিয়ে পুনরায় যেন ব্যবসা আরম্ভ করি। আমার অন্যান্য সাথীরা যেভাবে করছিল, কিন্তু আমি বললাম যে আমার খোদা আমার অবস্থা এবং আমার প্রয়োজনকে বুঝেন। দেখুন আল্লাহ তালা কিভাবে খোদার উপর নির্ভরশীলতার মানকে উন্নত করেন। খ্রিস্টপূর্ব থেকে আহমদী হয়েছে, তিনি বলেন, আমি মোটেই এমন কাজ করবো না যা করতে আল্লাহ বারণ করেছে, আমি সুদে টাকা নেব না, বাধ্যত তা লাভজনকই হোক না কেন। কিছু স্থানীয় বন্ধুরা আমাকে সামান্য সাহায্য করেন, আমার কোন অনুরোধ ছাড়াই জামাতের বন্ধুরা আমাকে সাহায্য অব্যাহত রাখেন, আমি আবার ব্যবসা আরম্ভ করি। তিনি বলেন, ব্যবসা আরম্ভ করতে খোদা তালা বরকত দেন, ব্যবসা শুরু করতে আমি আমার চাঁদাও বৃদ্ধি করি, আমার ওয়াদা থেকে বেশি চাঁদা আদায় করেছে। তিনি বলেন, আমার দোকান জলার 6-5 কাটেনি, আল্লাহ তালা আমার জীবিকা এত বরকত দেন যে নতুন দোকান আমি বানিয়েছি আরম্ভ করেছি, এমন ব্যবসা হয় যে পূর্বে 6 মাসেও তত ব্যবসা হতো না যতটা স্বল্প সময়ের ভিতর হয়েছে। আমার স্ত্রী অসুস্থ ছিল, সে আল্লাহ তালার ফজলে এখন অনেক ভালো। তিনি বলেন, এসব কিছু খোদা তালার পথে আর্থিক কোরবানিরই ফসল। হাদিসে আছে যে আল্লাহ তালা বা আল্লাহর পথে তোমরা পবিত্র আয় থেকে ব্যয় করো, তাহলে আল্লাহ তালা বরকত দেন। দেখুন খোদা তালা কিভাবে তাকে এর ফল দিয়েছেন, ফসল দিয়েছেন। তিনি বলেন যে আমি টাকার জন্য নিষিদ্ধ পন্থা অবলম্বন করব না, সাহায্য নেন, কিছু ঋণ নেন, ব্যবসা আরম্ভ করেন, আল্লাহ তালা বরকত দেন। মহানবী ইসলাম বলেছেন যে পবিত্র আয় থেকে দেয়া একটা খেজুরের বীজকেও খোদা তালা পাহাড়ে রূপান্তরিত করেন। এটিও বলেছেন যে একটা ছোট বাছুর হয়ে থাকে, সে বড় হয়ে যায় অনুরূপভাবে পবিত্র উপার্জন থেকে কৃত কোরবানিকে খোদা তালা বৃদ্ধি করেন। এ দৃশ্য খোদা তালা এ যুগে হযরত মুসলিম ইসলামের জামাতের সদস্যদের দেখিয়ে থাকেন। আমি যেভাবে বলেছি গত বছরের রিপোর্ট তুলে ধরছি, সাকল্য দেশের সব দেশের মাঝে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, পাকিস্তানের বাইরে অন্যান্য দেশে প্রথম স্থানে রয়েছে ইউকে বা যুক্তরাজ্য, আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে, জার্মানি তৃতীয়, কানাডা চতুর্থ, ভারত পঞ্চম, অস্ট্রেলিয়া ষষ্ঠ, ইন্দোনেশিয়া সপ্তম, মধ্যপ্রাচ্যের আরেকটি জামাত অষ্টম স্থানে, বেলজিয়াম নবম, ঘানা দশম স্থানে রয়েছে বা দশম স্থান অধিকার করেছে। মাথা পিছু চাঁদা সংগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে, স্থানীয় কারেন্সির ক্ষেত্রে খাতে বৃদ্ধির ক্ষেত্রে ঘানা প্রথম স্থানে রয়েছে, এরপর আমেরিকা এবং তারপর যুক্তরাজ্য। বড় জামাতে মাথা পিছু সংগ্রহের দিক থেকে প্রথমে রয়েছে মধ্যপ্রাচ্যের একটি জামাত, তারপর যুক্তরাষ্ট্র, এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি জামাত, চতুর্থ স্থানে সুইজারল্যান্ড, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ অস্ট্রেলিয়া, সপ্তম বেলজিয়াম, অষ্টম বেলজিয়াম, নবম জার্মানি, দশম স্থানে রয়েছে কানাডা। আমি যেভাবে বলেছি আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এবছর ওয়াকফে চাঁদা দাতার সংখ্যা 12,35,000 অধিক, গত বছরের রয়েছে 6,00,000 বেশি। এতে বৃদ্ধির ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, আফ্রিকা ছাড়াও ভারত প্রথম স্থানে, কানাডা, যুক্তরাজ্য এবং আমেরিকা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে চাঁদা দাতা আফ্রিকান দেশে। আফ্রিকার প্রথম স্থানে রয়েছে নাইজেরিয়া, ক্যামেরুন, গিনি কানাগুরি, তারপর নাইজার, বুর্কিনা ফাসো, মালি এবং বেনিন, তানজানিয়া এবং ইউগান্ডা এর পরে স্থান দখল করেছে। শাবালকদের চাঁদার ক্ষেত্রে পাকিস্তানের প্রথম দিনটি জামাতের মাঝে প্রথম লাহোর, তারপর রাবোয়া, তৃতীয় স্থানে রয়েছে করাচি। জেলাগুলোর যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ফয়সলাবাদ, তারপর ইসলামাবাদ, সারগোধা, গুজরাওয়ালা, গুজরাট, মুলতান, ওমরকোট, নারওয়াল, হায়দ্রাবাদ এবং ভাওয়ালপুর যথাক্রমে। আটফাল দপ্তর আটফালে পাকিস্তানের তিনটি বড় জামাতের প্রথমটি লাহোর, দ্বিতীয় করাচি, তৃতীয় স্থানে রয়েছে রাবোয়া। জেলার অবস্থান হল ইসলামাবাদ, তারপর ফয়সলাবাদ, গুজরাওয়ালা, চতুর্থ গুজরাত, পঞ্চম হায়দ্রাবাদ, ছয় নম্বর ডেরা গাজী খান, সপ্তম মুলতান, এরপর কোটলি আজাদ কাশ্মীর, নবম স্থানে রয়েছে মিরপুর খাস, দশম স্থান অধিকার করেছে পেশাওয়ার। যুক্তরাজ্যের দশটি বড় জামাত হল যথাক্রমে উস্টার পার্ক প্রথম, রেঞ্জ পার্ক দ্বিতীয়, বার্মিংহাম ওয়েস্ট, মসিফজল, ওয়েম্বলডন পার্ক, বার্মিংহাম চিম সাউথ, নিউ মোল্ডেন, ব্র্যাডফোর্ড সাউথ এবং গ্লাসগো। অঞ্চল বা রিজনের মোট সংগ্রহের ক্ষেত্রে প্রথম হল মিডল্যান্ড, এরপর নর্থ ইস্ট, লন্ডন এ, লন্ডন বি এবং এরপর রয়েছে মিডলসেক্স। সংগ্রহের ক্ষেত্রে আমেরিকার প্রথম দশটি জামাত হল সিলিকন ভ্যালি, সিয়াটল, ডেট্রয়েট, সেন্ট্রাল ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস ইস্ট, সিলভার স্প্রিং, ইয়র্ক, হ্যারিসবার্গ, বোস্টন, হিউস্টন এবং ডালাস। সংগ্রহের দৃষ্টিকোণ থেকে জার্মানির পাঁচটি লোকাল ইমারত হল হ্যামবার্গ প্রথম স্থান, তারপর ফ্রাঙ্কফুর্ট, গ্রাসগারো, ওয়েসবাডেন, মোরফেলডেন, ওয়ালড্রফ। মোট সংগ্রহের দিক থেকে দশটি বড় জামাত হল রেডমার্ক, নয়েস, রয়েসহ্যাম, কবলেন্স, হ্যানাও, হ্যানোভার নিদা, ওয়েং গার্ডেন এবং ফুলডা। কানাডার তিনটি ভারত প্রথম স্থানে রয়েছে ক্যালগেরি, দ্বিতীয়ত ওয়ন, তৃতীয় স্থানে রয়েছে ভ্যাঙ্কুভার। পাঁচটি বড় জামাত হল মিল্টন, জর্জ টাউন, প্রথম স্থানে রয়েছে, এরপর ডারহাম, এডমিন্টন ওয়েস্ট, সিসকাটন নর্থ, অটোয়া ওয়েস্ট, পশ্চিম অটোয়া। আথওয়ালের পাঁচটি উল্লেখযোগ্য ক্যানাডিয়ান জামাত হল ডারহাম, ক্যালগারি নর্থ, জর্জ টাউন, পিস ভিলেজ ইস্ট, উডব্রিজ যথাক্রমে। আমি পূর্বেও বেশ কয়েকবার মনোযোগ আকর্ষণ করেছি যে আথওয়াল দপ্তরে যেভাবে ক্যানাডায় কাজ হচ্ছে সুশৃঙ্খলভাবে, পৃথিবীর অন্যান্য বড় দেশগুলোতেও এদিকে সেভাবে মনোযোগ দেওয়া উচিত আর সেভাবেই কাজ করা উচিত। এই বিষয়ে বা এক্ষেত্রে এটিও বলতে চাই যে আথওয়াল দপ্তর শুধু ওয়াকফে যদি রয়েছে, তারিখে যদি সেটি নেই, মোট সংগ্রহের দিক থেকে ভারতের কেরালা প্রথম স্থানে রয়েছে, তামিলনাড়ু দ্বিতীয় স্থানে, জম্মু কাশ্মীর তৃতীয়, তেলেঙ্গানা, এরপর টান্ডাটকা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, এরপর রয়েছে মহারাষ্ট্র যথাক্রমে। ভারতের সংগ্রহের দিক থেকে ভারতের জামাতগুলোর প্রথম স্থানে রয়েছে কেরালায়, দ্বিতীয় কালিকট, এরপর হায়দ্রাবাদ, পাঠাপ্রিয়াম, এরপর কাদিয়ান, কার্নুল টাউন, কলকাতা, সোলোর, এরপর রয়েছে ব্যাঙ্গালোর, বেঙ্গাড়ি এবং বিষ্ণুনগর। অস্ট্রেলিয়ার দশটি জামাত হল মেলবোর্ন, সাউথ, কাসেল হিল, মাউন্ট রয়েট, ভেজেট, অ্যাডিলেড সাউথ, ল্যাম্পটন, ব্রিসবেন সাউথ, ব্রিসবেন লোগান, মার্সডন পার্ক এবং ব্ল্যাকটাউন। আমি যেভাবে বলেছি, অস্ট্রেলিয়াতে কে আমাকে জিজ্ঞেস করেছিল যে ওয়াকফে জেদিদের আতফাল অফিস রয়েছে, তারিখে জেদিদও তা আছে কিনা, স্মরণ রাখবেন তারিখে জেদিদ নেই, আতফাল থেকে যে চাঁদা নেওয়া হয় বিষয়ে জোর দেওয়া হয় তারিখে ওয়াকফে জেদিদের জন্য। আল্লাহ তাআলা সমস্ত আর্থিক কোরবানিকারীদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দিন, আর এবছর আল্লাহ তাআলা পূর্বের চেয়ে বেশি কোরবানিরও তৌফিক দিন, আর সংখ্যাও যেন কোরবানিকারীদের বৃদ্ধি পায়। নামাজের পর দুটো বা দু ব্যক্তির গায়ে বানা জানাজা পড়ব, প্রথমটি জনাব মোহাম্মদ আসলাম শাহ মাংলা সাহেবের, যিনি 2015 সালের 31শে ডিসেম্বর রাতের 10:40 প্রায় 71 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হৃদরোগী ছিলেন আর চেক আপের জন্য হাসপাতাল গিয়েছিলেন, সেখানেই ডাক্তার দেখে বলেন অবস্থা ভালো নয়, তাকে অ্যাডমিট করেন, হার্ট অ্যাটাক হয়, ভেন্টিলেটরে তাকে শিফট করা হয়, পুনরায় হার্ট অ্যাটাক হয় আর তিনি পক্ষাঘাত কবলিত হন, কিডনিও এতে প্রভাবিত হয়, ডায়ালাইসিস অব্যাহত রাখা হয়। যাই হোক, তৃতীয়বার যখন হার্ট অ্যাটাক হয় হাসপাতালেই, তার তৃতীয়বার হার্ট অ্যাটাক হয়, শক দেওয়া সত্ত্বেও ফিরে আসেননি, তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতার নাম হল হাজি সালেম মোহাম্মদ মাংলা সাহেব, যার সম্পর্ক 168-171 চক বাংলার সাথে। মাতা মায়ের নাম হল সাহেব বিবি। 1955 সনে তার পিতা হাজি মোহাম্মদ সালে সাহেবের নেতৃত্বে চক বাংলার 80 ব্যক্তি হাজার খলিফাত মসজিদ সানি রাজিউল আনোর হাতের আবহাওয়া বয়াত করেন। এর কথা খলিফা সানি উল্লেখ করেছেন। একটি জামাত আমাদের হস্তগত হয়েছে, জনাব আসলাম সাদ মাংলাও বালকদের অন্তর্ভুক্ত ছিলেন, তার বয়স ছিল তখন মাত্র 10 বছর। তিনি গ্রামে প্রাথমিক শিক্ষা শেষ করেন, প্রাইমারি পর্যন্ত পড়েন গ্রামে, এরপর রাবোয়ার স্কুলে ভর্তি করার জন্য তার পিতা নিয়ে আসে আলিম ইসলাম হাই স্কুলে, ষষ্ঠ শ্রেণীতে তিনি ভর্তি হন। তার পিতা তাকে হাজার খলিফাতুল মসজিদ সালেস রহমাউল্লাহ যেন হাজার মিজান আসার আহমদ কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার হাতে সুপর করে গিয়ে বলেন যে আপনার হাতে চুড়ি রেখে যাচ্ছি, তাকে আপনি বাজ পাখিতে রূপান্তরিত করুন। খলিফা সালেস রহমাউল্লাহ বলেন ঠিক আছে, ইনশাল্লাহ বাজ পাখি হবে, আল্লাহ তাআলা তাকে অশেষ সেবার বা খেদমতের তৌফিক দিয়েছেন। পরে 1961 সনে ম্যাট্রিক পাশ করেন, এরপর বিএ পাশ করেন তালিম ইসলাম কলেজ থেকে, এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এমএ করেন, সেখান থেকে পজিশন নেন। এরপর 1966 সনে আরবিতে এমএ শেষ করার পর 1980 পর্যন্ত 14 বছর তালেব ইসলাম রাবোয়ায় লেকচারার হিসাবে দায়িত্ব পালন করেন। 1973-74 বা 75-এ জামাতের স্কুল কলেজ সরকারি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়। 1980 সনে সরকারের পক্ষ থেকে আহমদি শিক্ষকদের যখন বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়, বদলি করা হয়, তার খেদমত সম্পর্কে আশঙ্কা দেখা দেয়। তিনি তখন অবসর নেন, ইস্তফা দেন, খলিফা সালেস রহমাউল্লাহর সামনে নিজেকে পেশ করেন বা জীবন উৎসর্গ করার আবেদন করেন। হুজুর রহমাউল্লাহ বলেন যে আমার অফিসে এসে যাবেন। প্রাইভেট সেক্টর অফিসে তাকে তিনি নিয়ে নেন। 3 মাস পর অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত করেন তাকে। 1982 সনে খলিফাতুল মুসলিম রাবে রহমাউল্লাহ তাকে প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত করেন আর মৃত্যু পর্যন্ত রাবোয়ায় প্রাইভেট সেক্রেটারির দায়িত্ব পালন অব্যাহত রাখেন। খলিফাতুল মুসলিম রাবে রহমাউল্লাহ যখন লন্ডন আসেন তখন 1 বছর লন্ডনেও প্রাইভেট সেক্রেটারি হিসাবে খেদমতের সুযোগ পেয়েছেন। 1982 থেকে মৃত্যু পর্যন্ত পাকিস্তানের মজলিসে শুরার সেক্রেটারি হিসাবে খেদমতের সৌভাগ্য হয়েছে। 88 থেকে 83 পর্যন্ত খোদামুল আহমদিয়ার বিভিন্ন পদে কাজ করেছেন। 86 থেকে 2015 সন পর্যন্ত আনসারুল্লাহ বিভিন্ন পদে খেদমতের সৌভাগ্য হয়েছে। এখন মৃত্যুর সময় নায়েব সদর ছিলেন। তার স্ত্রী এবং 6 পুত্র এবং 2 কন্যা সন্তান রয়েছে। আল্লাহ তালা তাদেরকে ধৈর্য দেন এবং তার পুণ্য অব্যাহত রাখার তৌফিক দিন। তার এক পুত্র মোহাম্মদ নৈয়ের মংলা সাহেব জামাতের মোবাল্লেক রাবোয়ার রিসার্চ সেলে কাজ করেন। দ্বিতীয়ত আতিক মংলা ওয়াকফে নাও, তিনি মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। তার জামাতা লেখেন যে বহু গুণাবলীর আধার ছিলেন, সকল প্রকার দুশ্চিন্তার বীরত্বের সাথে নিজে মোকাবেলা করতেন। কখনো তার মুখ থেকে কোন দুঃখ বা কষ্টের বহিঃপ্রকাশ দেখেনি। সারা জীবন ধর্মের খেদমতের জন্য উৎসর্গ করে রেখেছেন। সকাল সন্ধ্যা দিবারাত্র পুরো সময় জামাতি কাজে নিয়োজিত থাকতেন। সত্যিকার অর্থে তিনি ওয়াকফে জিন্দেগির লাজ রেখেছেন। আমিন হুজুর বলেন, আমি নিজেও দেখেছি। তার পুত্র বলেন, নৈয়ের আহমদ বলেন, যে তাহাজ্জুদের জন্য নিজে উঠতেন, ঘরের লোকদেরকেও তিনি নসিহত করতেন, বড় বিগলিত চিত্তে দোয়া করতেন বা জামাত নামাজের জন্য যাওয়ার সময় সন্তানদের সাথে নিয়ে যেতেন। তার মেয়ে আবেদা বলেন, খোদার উপর তার দৃঢ় তাওয়াক্কুল ছিল, দৃঢ় ও বড় মনের অধিকারী ছিলেন। সমস্যা দেখা দিলে কখনো চেহারা বা মুখে তা প্রকাশ করতেন না, বরং আল্লাহর দরবারে তিনি কাঁদতেন, খলিফা ভক্তের কাছে খেদমতের তাহরিক করতেন। কোন বড় কথা হোক বা তুচ্ছ কোন বিষয়ে সবসময় খলিফা ভক্তের কাছ থেকে পরামর্শ নিতেন। দরিদ্র এবং গরিব আত্মীয় স্বজনের সবসময় সাহায্য করতেন। তার পুত্রবধূ বলেন, বহু গুণাবলীর মালিক ছিলেন, অত্যন্ত শান্ত শিষ্ট প্রকৃতির, অতিথি পরায়ণ, মিশুক, কখনো অফিসের কথা ঘরে এসে বলতেন না। যেমন বাহির থেকে যদি আমরা শুনে ফেলতাম তাহলে বলতেন, আচ্ছা তুমি একথা শুনেছ, আমাকেও জানাও। কখনো কোন অফিসিয়াল বিষয় ঘরে এসে আলোচনা করেননি। পুত্রবধূ আসলাম ভরওয়ানা শহীদ সাহেবের কন্যা, তিনি বলেন, আমার পিতার ইন্তেকালের পর আরো বেশি আমার যত্ন নেওয়া আরম্ভ করেন। পুত্রবধূ একটা বিশেষ মর্যাদা দিয়ে রেখেছিলেন আর সবসময় যখনই কোনো বিষয় প্রশ্ন আসত পুত্রবধূদের মতামত এবং রায় নেওয়া হতো। এটি সবচেয়ে সুন্দর একটা রীতি ঘরগুলোকে জান্নাত প্রতিম করার। তার ভাতিজা বলেন, সবসময় জামাত এবং খেলাফতের জন্য প্রতিটি মুহূর্ত ছিলেন তিনি নিবেদিত বা নিবেদিত হতে আমরা তাকে দেখেছি। খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা সম্পর্ক ছিল। ডক্টর মাসুদ হাসান নুরি সাহেব বলেন যে 8 বছর থেকে জনাব মংলা সাহেবের কিছু গুণাবলী বড় কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। এই সকল গুণাবলীর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, আমি তাকে অত্যন্ত বিনয়ী, উন্নত চরিত্রের অধিকারী, মিশুক, অহংকার গর্ব থেকে পাক, অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি ডায়াবেটিস, ব্লাড প্রেশার রোগী হওয়া সত্ত্বেও রীতিমতো নামাজে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। খেলাফতের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, বিশ্বস্ত খেলাফতের সেবক ছিলেন। বিএস অফিসের কাদেম বশির আহমদ সাহেব বলেন যে 22 বছর তার সাথে কাজের সুযোগ হয়েছে আমার। আর সবসময় স্নেহ ভালোবাসার ভিত্তিতে আমার সাথে সহযোগিতা করেছেন আর সবসময় আমাকে দিক নির্দেশনা দিতেন। প্রাইভেট সেক্টরি অফিসের কর্মচারী ওয়াসিম সাহেব বলেন যে আমার কোয়ার্টার মঙ্গলা সাহেবের ঘরের সাথেই, একবার আমার মা অসুস্থ হয়ে যায় বারবার। এই অধমকে অধমের কাছে মায়ের স্বাস্থ্যের খবর খবর নিতে থাকেন। যা দাবর সাহেব প্রাইভেট সেক্টর অফিসের কর্মচারী, তিনি বলেন 24 বছর তার সাথে আমি কাজ করেছি, সবসময় আমাকে বিশ্বাস করতেন, কাজের নিগরানি করেন এবং কাজের রীতি শিখিয়েছেন। কোন সময় অসন্তুষ্ট হলে প্রথমে এসে মন জয় করতেন। খালেদ ইমরান সাহেব, যিনি সিকিউরিটি নিরাপত্তা কর্মচারী, তিনি বলেন যে ইনি বহু গুণাবলের আধার ছিলেন, কিন্তু তার মার্জনার গুণ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। কোন কর্মপ্রতি যতই অসন্তুষ্ট হোক না কেন, সে যদি সে ক্ষমা চাইলে তাৎক্ষণিকভাবে ক্ষমা করতেন। আমাদের লন্ডনের পিএস অফিসের কর্মচারী সেলিম জাফর সাহেব বলেন যে তার মাংলা সাহেবের সাথে সম্পর্ক আমার অনেক পুরনো, কখনো আমার এমন কোন কথা মনে পড়ে না যে তার কারোর সাথে মনোমালিন্য হয়েছে বা স্থায়ীভাবে তিনি অসন্তুষ্ট হয়ে থাকবেন। সবসময় তার মুখে মুচকি হাসি লেগে থাকতো। আতাউল মুজিব রাশেদ সাহেব, লন্ডন মসজিদের ইমাম, তিনি বলছেন তার সাথে আমার সুদীর্ঘ সম্পর্ক ছিল, কেন্দ্রীয় খুদ্দামুল আহমদে আমরা একসাথে কাজ করেছি, এরপরেও যোগাযোগ ছিল। খেলাফতের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস এবং দায়িত্ববোধের চেতনা খুবই উল্লেখযোগ্য। যখন লেকামাল আরব এবং অন্যান্য প্রশ্নোত্তর অধিবেশন রেকর্ড হতো, বেশ কয়েকবার হযরত খলিফাতুল মসীহ রাবি রহমাহুল্লাহর নির্দেশ অনুসারে তার সাথে বিভিন্ন বিষয়ে যোগাযোগের সুযোগ হতো, তাৎক্ষণিকভাবে তিনি তথ্য কাঙ্ক্ষিত বিষয়ে জোগাড় করে পাঠিয়ে দিতেন, আমি হুজুরের সামনে উপস্থাপন করতাম। মালিক নাসিম সাহেব বলেন যে আমি মোহতামিম মোকামি ছিলেন, আমি নাজিম খেদমতে খালক ছিলাম রাবোয়ার। একবার অ্যাক্সিডেন্ট হয়, রাতের 12:30 সময় আমার ঘরে আসেন, বলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রোগী ফয়সলাবাদে রয়েছে, খুদ্দামদের নিয়ে যান, আমি কারের ব্যবস্থা করেছি, তাদের রক্তের ব্যবস্থা করুন, কিছু রোগীর রক্তের প্রয়োজন রয়েছে। শীতকাল ছিল, আমি বললাম মাংলা সাহেব চা পান করে যান, তিনি বলেন চায়ের সময় নেই, মানুষ মারা যাচ্ছে, আপনি এখনই সেখানে পৌঁছন। তখন তার মারাত্মক সর্দি এবং জ্বরও ছিল, কিন্তু দায়িত্ববোধ দেখুন সাইকেল নিয়ে নিজে সেখানে পৌঁছান। নাজিম খেদমত খালকের বাসায় টিম প্রস্তুত করে তাদের সেখানে পাঠিয়েছেন। যে সমস্ত গুণাবলীর কথা মানুষ উল্লেখ করেছেন, তার সন্তান সন্ততের এবং অন্যরা, এতে হুজুর বলছেন বিন্দুমাত্র কোন বাড়াবাড়ি নেই। আমি পূর্বেই বলেছি আমার মনে হয় তার গুণাবলী এর চেয়ে অনেক বেশি ছিল। দীর্ঘকাল তার সাথে আমার সম্পর্ক ছিল, কয়েকদিন তার কাছে আমি পড়েছি, হয়তো কলেজে প্রথম দিকে তিনি যখন কলেজে আসেন, এরপর খুদ্দামুল আহমদি এবং আনসারুল্লাহ তার সাথে আমি কাজ করেছি। যখন আমাকে নাজরে আলা নিযুক্ত করেন খলিফাতুল মসীহ রাবি রহমাহুল্লাহ, তখন সরাসরি তার সাথে আমার অনেক যোগাযোগ ছিল। সবসময় খুবই আনুগত্যশীল পেয়েছি এবং কাজে খুবই কর্মঠ পেয়েছি এবং দায়িত্ববোধের সাথে কাজ করতেন। খেলাফতে আসেন হওয়ার পর যখনই তাকে কাজ দেওয়া হয়েছে তিনি কাজ করেছেন। তার বিনয় এমন ছিল যে বেশ কয়েকবার তাকে এখানে আমি ডেকেছি জলসায়, যখনই আসতেন সাধারণ কর্মীদের সাথে এই প্রাইভেট সেক্রেটারি অফিসে বসে কাজ করতেন, কখনো এটি বলেননি যে আমি প্রাইভেট সেক্রেটারি, আমার পৃথক আসনের প্রয়োজন। সাধারণ কর্মীদের সাথে বসতেন, ছোট ছোট কাজ এখানে বসে করতেন। আল্লাহ তালা তার মর্যাদা উন্নীত করুন আর রহমত এবং মাগফিরাত করুন। দ্বিতীয় জানাজা আহমদ শের জৈয়া সাহেবের, যিনি হাকিম সালেম মোহাম্মদ জৈয়া সাহেবের পুত্র ছিলেন, বেলজিয়ামে বসবাস করতেন, 67 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করতেন, নামাজি, স্নেহশীল, দরিদ্রদের দেখাশোনাকারী এবং নেক মানুষ ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের 2 কন্যা এবং 3 পুত্র স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। এক পুত্র ওসামা জৈয়া, যে আমি আইইউকে থেকে পড়ালেখা করার পর এখন আজকাল মায়োরিটি দ্বীপে জামাতের মোবাল্লেগ হিসাবে খেদমতে তৌফিক পাচ্ছেন। ইনিও পিতার জানাজায় সামিল হতে পারেননি, কর্মক্ষেত্রে ছিলেন। ডক্টর জৈয়া সাহেবকে ক্যান্সারের কারণে দুরারোগ্য আখ্যা দিয়ে রেখেছিলেন, বলেছেন যে কয়েকদিনের মেহমান তিনি। ওসামা জৈয়া সাহেব জামাতের মোবাল্লে তখন এখানেই ছিলেন, পিতার অসুস্থতার কারণে চিন্তিত ছিলেন, কিন্তু পিতা ছেলেকে বলেন যে তোমার কাজ হলো কর্মক্ষেত্রে থাকা, আমার অসুস্থতার চিন্তা করো না, যাও এবং তোমার উপর যেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে জামাতের পক্ষ থেকে, খলিফাদের পক্ষ থেকে যেই কাজ ন্যস্ত হয়েছে সেই দায়িত্ব পালন করো। ছেলেকে জোর করে পাঠিয়েছেন আর ছেলের যাওয়ার কয়েকদিন পরেই তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে তাসিয় রহমতে সিক্ত করুন। স্নেহের ওসামা জয়া যিনি ধর্মের খেদবতের কাজে রত রয়েছেন, আল্লাহ তাআলা তাকেও ধৈর্য দান করুন আর পূর্বের চেয়ে অধিক ধর্মসভার তৌফিক দিন। পিতামাতার নেক বাসনা যেন পূর্ণ হয়, তার মাধ্যমে আল্লাহ ফজলে এখান থেকে যত ওয়াকফে ওয়াকফিন বের হচ্ছেন, পাশ করে মুরব্বি ওয়াকফিন অনেক কাজ করছেন, আল্লাহ করুন এই বিনয় এবং কর্মশক্তি এবং মনোবল যেন তাদের স্থায়ী বৈশিষ্ট্য হয়।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ عِبَادُ اللَّهِ رَحِمَكُمُ اللَّهُ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ